তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেকার বানাও না ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দুরুশ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নিগ্রানি সূরা আমাদের সাথে রয়েছেন এবং ইনশাআল্লাহ তার সাথে ডিসকাশন এবং আলোচনা হবে এবং আপনাদের কলসও এই অনুষ্ঠানের মধ্যে সামিল করা হবে। হাজি সাহেব, কিছু বিষয় এমন হয় যে যা একজন দুঃখী মানুষের জীবনের অংশে পরিণত হয়, যা আপনি এভাবে বলতে পারেন কিছু লোক এমন থাকে যে যাদের যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, তা তাদের ফাইনান্সিয়াল ভিত্তিতে তা হয়ে থাকে। তারা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, কিন্তু এমন বলতে পারেন যে সম্পদের দিক দিয়ে তারা একটা উত্তম পজিশনে পৌঁছাতে পারে না। বিভিন্ন কাজকর্ম করে, তাতে লোকসানও হয়, ক্ষতি হয়, ঘাটতি হয়, অতপর সে অসহায় লোকটি পেরেশান হয়ে যায়। আচ্ছা, সে সাহস হারায় না, সে সাহস নিয়ে সামনে অগ্রসর হতে থাকে, অতঃপর কর্জের মধ্যে ফেসে যায়, কাজকর্মে লোকসান হয়ে যায়, কোনো লাভ হচ্ছে না, ধার নিয়ে কারবার করতে হয়। এই ধরনের যে দুঃখ কষ্ট মানুষের জীবনের সাথে অ্যাড হয়ে যায়, সেগুলো কিভাবে ডিল করা যায়, কিভাবে বের করা যায়, কি বলবেন
আপনি? আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন।
জি ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেখুন, এই ধরনের যে মানুষগুলো রয়েছে এরা প্রতিদিন ক্রাইসিসের শিকার হয়ে থাকে।
জি ভাই।
এবং এরা মূলত, এদের একটা কারণ, প্রত্যেকে ভিন্ন ভিন্ন কারণ হতে পারে। কারো কোনো কারণ এটা হয় যে তারা নিজেদের মাইন্ড বানিয়ে নিয়েছে যে আমরা এতটুকু উপার্জন করব, এবং এতটুকু উপার্জনের জন্য তারা সবসময় তাদের আপ্রাণ চেষ্টা করে। আচ্ছা, প্রত্যেকের ভাগ্য সে ধরনের, আর যতটুকু সে চিন্তা করে, যদি সেভাবে হয়ে যায়, যদি আপনিও চিন্তা করেন এবং আমিও চিন্তা করি, আমার এতটুকু আয় উপার্জন হয়ে যাবে। কুরআনের মধ্যে সেটা খুব পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কারো রিজিক প্রশস্ত করেছেন, কারো রিজিক সংকীর্ণ।
সত্যি তাই,
যদি সবাই সমান হতো তাহলে জমিনে ফাসাদ ছড়িয়ে যেত, ঠিক আছে? তাই ধনী অথবা গরিব, স্বল্পতা আধিক্যতা, এগুলো হলো আল্লাহ তাআলার ইচ্ছা, এগুলো হলো তার সন্তুষ্টি।
বাহ,
তিনি কাউকে স্বল্প দেন, কাউকে অধিক দেন। অনেকে খুবই পরিশ্রম করে সম্পদশালী হয়ে যায়, অনেকে খুবই পরিশ্রম করেও সে যে উপাধিতে ভূষিত হয় সেটা হলো শ্রমিক।
হ্যাঁ হ্যাঁ,
বরং সে কত যে পরিশ্রম করে,
এমনই বিষয়,
অফিসে যে অল্প পরিশ্রম করে তাকে বস বলে। একজন মানুষ অনেক পরিশ্রম করে, লোকেরা তাকে বলে এ হলো শ্রমিক, লেবার।
আল্লাহ,
ঠিক আছে। তো এটি একটি মৌলিক বিষয় যে মানুষের যে যে আমদানি রয়েছে সে অনুযায়ী যদি তিনি আপন ব্যয়কে কন্ট্রোল করে নেন, সম্ভবত তার জন্য পেরেশানি কম হবে। কিন্তু কিছু লোক এমন থাকে যে তারা মানসিকতা তৈরি করে নিয়েছে যে আমি এতটুকু উপার্জন করব। আচ্ছা, তারা ব্যক্তিগতভাবে এত কিছুর যোগ্যতাই রাখে না, যে ক্যাপাবিলিটিও হয় না, তাদের নিজেদের কাছে ইনভেস্টমেন্টও হয় না, এবং তাদের নিজেদের ন্যাচার এবং স্বভাবের ব্যাপারে কোনো সময় সমস্যা হয়ে থাকে, এবং তারা অল্পের মধ্যে সন্তুষ্ট থাকে না। এটাকে আমাদের দেশীয় ভাষায় বলে অল্পে তার পেট ভরে না, তার চাহিদা থাকে অনেক তাও সামান্য, তাই সে এগুলো এখান থেকে নেয়, ওইখান হতে নেয়, এর কাছ থেকে কর্জ নেয়, তার সাথে পার্টনারশিপ করে, তার সাথে এমন করে, তার সাথে অমন করে, এবং সে উভয় হাতে উপার্জনের চেষ্টা করে। কিন্তু বুঝতে পারে যে সেটা তো তৈলাক্ত মাছের মতো তার হাত থেকে ছুটে গেল, আর সেটা মাইনাসে চলে যায়, সে এমনভাবে উপরে উঠে আর নিচে নামে। আচ্ছা, অনেক সময় এটাও হয়, একটা গেম আপনার হয়তো মনে আছে, লুডো বোর্ডের পেছনে গেম থাকে,
সাপের গেম,
সাপ খেলা, 99-এর ঘরে সাপের মুখ থাকে,
আল্লাহু আকবার, সেখান থেকে 6-নং ঘরে চলে আসে,
সাপে খেলে সোজা নিচে নেমে যায়, অর্থাৎ সাপে ছোবল মারলে পৌঁছে যায় একদম শেষে, সেটা খেলা উচিত নয়, আমি এটা মজা করছি মাত্র। তার হয় কি, প্রতিদিন সে নিত্য নতুন কর্জে জড়িয়ে পড়ে, কর্জ পরিশোধ করে, আবার কর্জ নেয়, আবার পরিশোধ করে, আবার কর্জ নেয়, ঘরের মধ্যে পেরেশানি, চতুর্দিকে পেরেশানি, স্বভাবের মধ্যে পেরেশানি। আমার পরামর্শ হল যে ঠান্ডা মাথায় চিন্তা করে নিজের একটা বানিয়ে নিন ভাই, 20,000-25,000 অল্পের মধ্যে মানুষ সংসার চালাচ্ছে, এই মানসিকতা তৈরি করেছে আমার জন্য এতটুকু যথেষ্ট। তারা এত যে আনন্দের সাথে জীবনযাপন অতিবাহিত করছে, অর্থাৎ টাকার পেছনে দৌড়ে, টাকা হাতে না এসে কর্জের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওইসব পেরেশানি নিয়ে নিজের জীবন অতিবাহিত করছে, আর বাহ্যিকভাবে কোনো উপায় তৈরি হয় না। তার সাথে কোনো উত্তম কিছু উপস্থিত হওয়া, তার নিজের গ্রাফ, নিজের মাইন্ড, লিভিং স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে হবে, অর্থাৎ এভাবে নেওয়া উচিত, আমি এতটুকু তো উপার্জন করতে পারবো, এভাবে বুঝুন সালমান ভাই। প্রত্যেক মানুষের দেয়ালের উপর দিয়ে লাভ দেওয়ার একটা শরীর, একটা যোগ্যতা থাকে,
সঠিক।
কোনো কোনো মানুষ শুধু এটাই চেষ্টা করতে থাকে, আমি শুধু লাঠি দিয়ে উঁচু দেয়াল পার হয়ে বের হয়ে যাব, তারপর সে পড়ে যায়, পড়ে যায়। ছোট একটা সিঁড়ি বানিয়ে নিন, একেও দেয়াল বলা হয়, দেখতে ছোট মনে হোক, আপনার কাজ হলো লাভ দেয়া। এতে এমন হয় না যে মানুষের উন্নতি করার আকাঙ্ক্ষা রাখা উচিত, ভাই তোমার কি টাকা আছে উন্নতি করার জন্য? মূলত সফলতা হলো আখিরাতের সফলতা। অতঃপর দুনিয়াবী হিসাবে যদি আমি কথা বলি, আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আনন্দ এবং কর্জ থেকে বেরিয়ে সেই জীবন, আমির আলে সুন্নাতের জীবন থেকে এটা স্মরণে আসছে, আজকের দিনও আমির আলে সুন্নাত বলেন যে আমার এক টাকাও কর্জ নেই, অর্থাৎ কারো কাছে দেনা নেই। আল্লাহ তাআলার দয়া হল যে খাবার চলে আসে, রিজিকের ব্যবস্থা হয়, একেবারে সাধারণ জীবনযাপন করেন, এক উত্তম জীবনযাপন, টাকার কোনো পেরেশানি, টাকার কোনো টেনশন নেই। এমন শুধু একজন নয়, এমন অর্থাৎ আপনি, এদের ক্যাটাগরি তো ভিন্ন ভিন্ন রয়েছে, তিনি তো এক স্তরে রয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখুক। যদি আমি আমার মতো সাধারণ মমিন এবং মুসলমানদের কথা বলি, তবে মমিন এবং মুসলমানদের মধ্যে একটি স্তর হয়ে থাকে, আল্লাহর নেক বান্দারা একটি স্তরে থাকেন, আমাদের মতো অনেক লোক আছে আমাদের আশেপাশে, ব্যাস হাজার হাজার লোক রয়েছে, অনেক মানুষ আছে, খুবই সামান্য কম্প্রোমাইজ জীবনযাপনের জন্য, সামান্য অসচ্ছলতা হলো ঘরের চার দেয়ালের মাঝে, তা হলো অ্যাফোর্ডেবল, কিন্তু যখন বাহির থেকে প্রেশার আসে তা ধৈর্যের সীমা ছড়ে যায়। তাই আমার অনুরোধ হলো এই, যে প্রশ্নের ভিত্তিতে আরোজ করছি, যে রিফ্রেশ করুন, আপনার চিন্তার রিশিডিউল করুন, রিরুট করুন, নিজের রিরুটকে রিএস্টোর করুন এবং এক নতুন নিয়মে নিজের জীবন শুরু করুন। এখন যা হয়েছে তা হল, সামনে আমার জীবন রয়েছে, আমার ফ্যামিলি সন্তানের সাথে, আমার পিতামাতার সাথে আনন্দের সাথে কাটাব, টাকা পয়সার টেনশন নিয়ে এত জিজি করে লোক অসুস্থ হয়ে পড়ে, কোনো কাজ করতে পারে না, কিছুটা নর্মালিটির দিকে আসার চেষ্টা করুন এবং নিজেকে ইবাদতের দিকে নিয়ে আসুন। এখানে হয়তো এই প্রশ্নটি হতে পারে, এর সমাধান কি তা বলুন। এর কিছু দোয়া ওজিফা রয়েছে, বেশি করে ইয়া গনিউ পাঠ করুন, ইয়া গনিউ এটা গায়ন দিয়ে তৈরি হয়, এটা গায়ন দিয়ে পড়তে হয়, সিরাতুল জিনানে বর্ণিত আছে, যিনি ইয়া গনিউ পড়েন আল্লাহ তাআলা তাকে ধনী করে দেন। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় এটা সিদ্ধান্ত নিন, যখনই ঘরে প্রবেশ করব বিসমিল্লাহ শরীফ পড়ে ঘরে প্রবেশ করুন, তখন শয়তান বাহিরে রয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে কেউ ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় ঘরের লোকদের সালাম করবে, সূরা ইখলাস পাঠ করবে, যদি ঘরের মধ্যে কেউ না থাকে তখন সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, ঠিক আছে, তবে এটা করে নিন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে তার অবস্থা ভালো হওয়াতে সে দেখতে পাবে। আমি আপনাকে বলছি, খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুয়ে নিন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আরও বলছি যে ইশরাক এবং চাষ্তের নামাজ পড়ুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে। সুবে সাদিকের পর যখন ফজর ওয়াক্ত শুরু হয় এবং ফজর ওয়াক্ত শেষ হওয়ার মধ্যবর্তী যে সময়টুকু রয়েছে সে সময় আল্লাহ বান্দাদের মাঝে রিজক বন্টন করেন। সে মুহূর্তে রবের নিকট বিশেষভাবে উপস্থিত হয়ে দোয়া করে নামাজ ইত্যাদি দোয়া করুন। এই উপায়গুলো গ্রহণ করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ করিম আপনার রিজক প্রশস্ত করে দিবেন। আরেকটি কথা, ধনী হওয়া, সম্পদশালী হওয়া এবং আল্লাহর দয়ায় উত্তম রিজিক যদি চান তাহলে এর জন্য মা বাবার সাথে সদাচরণ করুন, আল্লাহ তাআলা সম্পদশালী করে দিবেন। পিতামাতার দোয়া নিন, আল্লাহ তাআলা বিত্তশালী করে দিবেন। আপন আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখুন, যোগাযোগ করুন, আল্লাহ তাআলা রিজকের মধ্যে বরকত দিবেন। এই বরকতসমূহ যা আমি আরজ করেছি তা দ্বারা অডেল সম্পদ হওয়ার নাম নয়। আপনার জিনিসগুলো পূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট পরিমাণে রিজক দান করবেন, আপন দয়ায় আপনাকে ধনী করে দিবেন। সবচেয়ে উত্তম সম্পদ হলো এই যে আল্লাহ তাআলা অন্তরের ধনাঢ্য দান করেন। এই যে অন্তরের ধনী হওয়া, মনের সম্পদশালী হওয়া, এটা সবচেয়ে উত্তম, কেননা এর দ্বারা মানুষের অন্তর থেকে সম্পদের মহাব্বত চলে যায়।
বাহ বাহ বাহ,
এটা হলো প্রশান্তির ফর্মুলা এবং রিজিকের মধ্যে সচ্ছলতার ফর্মুলা, অর্থাৎ রিজিকের মধ্যে বরকতের ফর্মুলা। এবং এ ধরনের বিষয়গুলো আপনাকে আরজ করার চেষ্টা করছি, আপনি সেগুলো গ্রহণ করুন। আল্লাহ আপনাকে অল্প তুষ্টি, অর্থাৎ আপনার জন্য আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই, তার সাথে ঝগড়া নয়। যে ভাগ্যের সাথে ঝগড়া করে সে চূর্ণ বিচূর্ণ হয়ে
আল্লাহ
যা ভাগ্যের মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা, নিজের রবের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি করুন। তবে ইনশাআল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে আপনার জীবন অতিবাহিত হবে। আপনি অনুমতি দিলে আরেকটি উদাহরণ,
জি জি ইরশাদ করুন অবশ্যই,
যে আমি বুঝানোর জন্য আরজ করছি। সালমান ভাই, আপনাকে একটা প্রশ্ন করি।
জি,
আমি প্রথমেও বলেছি ভিউয়ার্স পরিবর্তন হতে থাকে, সূর্য আপনার পেছনে আছে, তবে ছায়া কোথায় থাকবে?
সামনে।
এখন আপনি চলতে থাকেন, তবে কি আপনি ছায়াকে ধরতে পারবেন?
ধরতে পারবো না। এভাবে যদি আমি সামনে যেতে থাকি তবে ছায়া আগে যেতে থাকবে।
এই সূর্যকে আপনি আখিরাত মনে করুন,
আল্লাহ,
ছায়াকে আপনি দুনিয়া মনে করুন।
ঠিক,
সূর্য যদি সামনে চলে আসে তবে ছায়া কোথায় গেল?
পিছনে।
এখন আপনি চলতে থাকুন, তবে ছায়া কার পেছনে?
বান্দার পিছনে।
যদি আপনি আখিরাতকে পেছনে রাখেন তাহলে দুনিয়া ছায়ার মতো আগে থাকবে, আপনি দুনিয়ার পেছনে চলতে থাকেন, সেটা আসবে না, হাতে তো দূরের কথা, পায়ের কাছেও আসবে না, পালাতে থাকবে। আপনি যখন দৌড়াবেন সেটাও দৌড়াতে থাকবে, হাতে আসবে না। আপনি যখন ঝাপটে ধরতে চাইবেন তবুও সে আগে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি আখিরাতকে সামনে রাখুন, তবে দুনিয়া কোথায় গেল?
পিছনে।
এখন আপনি আখিরাতকে দেখে দৌড়ান, দুনিয়া আপনার পেছনে দৌড়ান।
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, কতই না সুন্দরভাবে আপনি বুঝালেন, আল্লাহ আপনাকে বরকত দান করুক। হাজি সাহেব, আমাদের এক বিরাট কমিউনিটি রয়েছে, স্টুডেন্টস কমিউনিটি, এবং উভয় থেকে স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ। রিলিজিয়াস নলেজ এডুকেশন অর্জনকারী, ধর্মীয় দিক দিয়ে পড়াশোনাকারী জামিয়াতুল মদিনায় দর্শি নিজামি পড়াশোনাকারীও রয়েছে, এবং এডুকেশন একাডেমিস পড়ুয়া স্টুডেন্টও কম নয়, যথেষ্ট হারে রয়েছে। এমন প্রশ্ন আসতেছে যে বর্তমানে যে সিনারি সৃষ্টি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, স্টুডেন্টস ঘরের মধ্যে রয়েছে, ঠিক আছে, নিজের বিভিন্ন ব্যস্ততায় জড়িত রয়েছে, আপন বিভিন্ন কাজে জড়িত রয়েছে, আমার জানি না কেমন যেন লাগছে, ছাত্ররা যে পড়ার রুটিন বাদ দিয়ে অন্য কোনো কাজে জড়িয়ে পড়েছে, যে কাজের পিছনে তারা রয়ে গেছে, তারা তো বছরে সব কিছু ভুলে যাবে। আপনি কি বলেন, কি করবে এরা? স্টুডেন্টকে আপনি কি পরামর্শ দিবেন?
স্টুডেন্টসকে তাদের পড়ালেখার ব্যাপারে শরীয়ত মতে তাদের জন্য যা পড়া যায় সে সম্পর্কে আমি কথা বলবো।
জি,
সে সকল স্টুডেন্ট এই ধরনের যে শিক্ষা অর্জন করছে, অবশ্যই তাদের জন্য আগে এবং পরের প্রতিটি স্থানের দিক লক্ষ্য রাখা উচিত। পূর্বে যদি ভালো করে আপনি পড়ে আসেন তাহলে পূর্বের পড়ার জন্য বেশি পরিশ্রম করার প্রয়োজন হবে না। দুই একবার দৃষ্টি দিলে কাজ হয়ে যাবে এবং সামনের পড়ার জন্য পরিশ্রম করতে হয়।
সঠিক।
মূলত যদি টাইম পিরিয়ড তৈরি করে রাখেন, এটাই আমার, অর্থাৎ তাদের যে একটা একাডেমিক টাইম ছিল,
জি,
সে একাডেমিক টাইমকে নিজের টাইম মনে করুন। সেই সময় যতটুকু পড়তেন সেই হিসাবে যদি নিজের পড়া চালু রাখেন, টাইমিংয়ের সাথে যদি কম্প্রোমাইজ না করেন, সেভাবে যদি নিজের পড়া চালু রাখেন, যেমন আমাদের জামিয়াতুল মদিনার ছাত্ররা রয়েছেন, যদি তারা, আল্লাহ না করুক, আমাদের এই সকল বিভাগ খুলে যায়, আল্লাহ ভালো জানেন, আমার কাছে কোনো বিশেষ ইনফরমেশন নেই, শোনা যাচ্ছে যে জুন জুলাই ইত্যাদি ইত্যাদিতে, তো যদি এটা তাড়াতাড়ি খুলে যেত তাহলে মদিনা মদিনা, যদি না খুলে তাহলে আপনার পড়ালেখার যে টাইমিং রয়েছে সেটা সামনে রেখে আপনার পড়া চালিয়ে যেতে হবে। যখন এই সময় চলে যাবে, যখন আপনার আবার ক্লাস শুরু হবে, সম্ভবত সামনে এক্সামের টাইম চলে আসবে, তখন তা কভার করতে পারবেন না,
সমস্যা হয়ে যাবে।
তা এভাবে মনে করুন যে একটি রিদম তৈরি হয়েছে, একটি রিদম তৈরি হয়েছে। তো আপনি যখন হাইওয়েতে যান, যে ফিক্সড একটা স্পিড আছে, যদি সেই হিসাবে চলেন তাহলে আপনি টাইম মতো গেটে পৌঁছে যাবেন।
সঠিক।
এবং আপনি যদি পেছন থেকে স্লো চলেন, যে কোনো কারণে আটকে গেলেন, আনন্দ ফুর্তি করতে লাগলেন, বিশ্রাম করলেন, পানাহার করতে লাগলেন, যে সময়ের মধ্যে আপনার পৌঁছানো উচিত ছিল পৌঁছাতে পারেননি, এখন আপনি সেখানে পৌঁছানোর জন্য গাড়ি দ্রুতগতিতে চালাবেন, দ্রুতগতির মধ্যে দুটি ক্ষতি রয়েছে, দুর্ঘটনা এবং চালানো,
তেল বেশি খরচ হয়ে যাবে, তাই না?
এটাই তো ক্ষতি। এই জন্য সর্বদা মনে রাখতে হবে নিজের জীবন সকলের কাজকর্ম অ্যাভারেজ করে চলুন,
সুবহানাল্লাহ,
মধ্যম পন্থার সাথে চলুন।
সঠিক।
কোথাও এটা দেখবেন না যে গ্যাপ এসে গেল, কোনো গ্যাপ ইত্যাদি বিশেষ করে আসে না, পরবর্তীতে গিয়ে সেটা সমান সমান হয়ে যায়। জীবনের রুটিনকে যদি এভাবে নিয়ে চলেন এবং টাইমিংকে যদি অ্যাডজাস্ট করে ফেলেন, আপনার অধ্যয়নকে চালু রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা হতে পারে সুন্দর উপায় তৈরি হয়ে যাবে।
মাশাআল্লাহ। হাজি সাহেব, অন্য একটি বিষয়ও চিন্তা করছি, কিছু মানুষ এমনও রয়েছে যে যারা নিজেদের ডাইরেকশন গ্রহণ করেন অথবা সেভাবে অগ্রসর হতে থাকে, আর এমন কিছু মানুষ রয়েছে যে যাদের ইচ্ছা, যাদের চিন্তা নড়বড় হয়ে থাকে, কখনো এটা করে, কখনো সেটা করে, কখনো এটা করে, কখনো সেটা করে। যেমন উদাহরণস্বরূপ আপনি একাডেমিক এডুকেশনের উদাহরণ গ্রহণ করুন, একজন স্টুডেন্ট, একজন ছাত্র মানসিকতা তৈরি করেছিল যে আমাকে এই কোর্স করতে হবে, যেমন সিএ করা, লেটস পোস, সিএ করা, চার্টার্ড অ্যাকাউন্ট করা। তখন তিনি করতে যাচ্ছেন, তিনি পড়তে যাচ্ছেন, এখন সামনে গিয়ে সমস্যা হয়ে গেল, এখন বলছেন ভাই সিএ তো অনেক কঠিন, চলো মানে এদিকে বিবিএ করে নেই, এখন সেদিকে চলে গেল, এখন সেটাও বুঝে আসছে না, এখন কি করি, এখন ডিপ্লোমা যা আছে তা করে নেই, ডিপ্লোমা নতুনভাবে আরম্ভ করলো সেটাও হলো না, এখন কি করি, এখন তো কিছু একটা করতে হবে, এখন এটা করি। এইভাবে যে সকল স্টুডেন্ট নড়বর হয়ে থাকে, তাদের কোনো ডাইমেনশন পরিষ্কার হয় না, সামান্য কিছুতে স্থির থাকে না, এইভাবে আমাদের জামিয়াতুল মদিনাগুলোতে অধ্যয়নরত 8 বছরের কোর্সে যারা ভর্তি হয়েছেন, তারপর বললো না ভাই আমি 6 বছরে করব, এখন 6 বছর মেয়াদে আসলো, অতঃপর বলছে যে এটা তো কঠিন, আমি 8 বছর মেয়াদে চলে যাব। এই যে দুই নৌকায় আরোহণকারী মানুষ রয়েছেন, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমরা আমাদের চিন্তাকে, আমাদের ফোকাসকে কিভাবে এক ডাইরেকশনে একদিকে নিয়ে সামনে অগ্রসর হতে পারি?
এমন মানুষ মূলত তারাই হয় যারা খুব বেশি পরিশ্রমী হয় না, তাদের
সঠিক
পরিশ্রমী মনোভাব থাকে না, তারা প্রতিটি জিনিস সহজভাবে লাভ করতে চায়। অর্থাৎ তাদেরকে যদি বলা হয় তরমুজ কেটে খাও, তখন বলে তরমুজ কেটে খাবো না, আঙ্গুর খেয়ে নেব। ভাই তরমুজ কে কাটবে, আঙ্গুর খাবো, সেটা তো কাটতে হবে না, এমনি খাওয়া যায়। তাদের কলা খাওয়াতে কষ্ট হয়, খোসা কে ছিলবে ভাই, ঠিক আছে? তো কখনো এমন মানুষ হয়ে থাকে যে তাদের উপর যদি সামান্য প্রেশার আসে তখন তারা ঘাবড়িয়ে যায়। এমন মানুষ কখনো একটা টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারে না, তারা কোনো একটা শাখাতে এক্সপার্টও হয় না। যখন তাদের এজ অবহিত হয়ে যায় তখন বলে যে আমি এ পদটি কেন পেলাম না যা অন্যজন পেয়েছে। ভাই আপনি তো পরিশ্রম করেননি, আপনি তো যোগ্যতা দেখাননি, যার কারণে এটা হতো। বাগানে যখন মধুর জন্য মৌমাছি প্রবেশ করে তখন তার সামনে অনেক ফুল থাকে, সে যদি প্রতিটি ফুলের উপর অল্প সময় করে বসে তবে সে কখনো মধু পাবে না। তাকে বাগানে এসে নির্ধারিত একটি ফুল বাছাই করতে হবে এবং সে ফুলের উপর বসে সেটাতে সময় দিতে হবে, সেটার রস আরোহণ করতে হবে আর মৌচাকে গিয়ে তা খালি করতে হবে। এভাবে বারংবার ফুল পরিবর্তন করা মৌমাছি কখনো মধু দিতে পারে না। এভাবে টপিকস যে চেঞ্জ করে, যে সাবজেক্ট চেঞ্জ করে, কখনো সে এক স্থানে পৌঁছাতে পারে না। তাই খুব চিন্তাভাবনা করে এবং জেনে নিন, ভাই কত ঘন্টার হবে, কি হবে, আগে কি হবে, সামনে কি, পেছনে কি। অবশ্যই দুর্ঘটনাবশত কারো ঘরে ইন্তেকাল হলো, আল্লাহ না করো কোনো একটা বড় দুর্ঘটনা হলো, তা ভিন্ন বিষয়। কিন্তু বেসিক্যালি মানুষ চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবেন। জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করুন, নিজের ক্যাপাবিলিটির উপর, নিজের যোগ্যতার উপর, নিজের সামর্থ্যের উপর যাচাই করুন। শুধু শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না, আমিও এটা করতে পারো, আমিও সেটা করতে পারো, ভাই কিছুই করতে পারবেন না। কোনো কোনো মানুষের মোটেও সাহস হয় না, আগ্রহ হয় না, এমন হয়ে থাকে যে তাদের ওঠারও শক্তি থাকে না, কেউ ওঠালে তাদের ঘুমানোরও টাইম হয় না। নিজের জীবনকে একটা রুটিনের মধ্যে আনতে পারে না, শুধু বড় বড় কথা বলে আপনার বন্ধুদের সময় নষ্ট করছেন,
অপচয় করে। ঠিক আছে হাজি সাহেব, ঘরের মধ্যে সদস্যরা থাকেন তাদের মধ্যে, অথবা বংশের মধ্যে থাকেন তাদের মধ্যে, এমনও কিছু থাকেন যে যাদের বিভিন্ন বিষয়ের উপর, টপিক্সের উপর কথা বলার একটি আগ্রহ থেকে থাকে, তাদের কথার উপর কথা বলার এবং প্রশ্নের উপর প্রশ্ন করার, কোনো একটা যে কোনো বিষয় নিয়ে, এই বিষয়ে তর্ক করবে, যে কোনো বিষয় নিয়ে, মানে কোনো না কোনো বিষয় নিয়ে মানে তর্ক বিতর্ক করতে থাকে। তো এই ধরনের মানে বিতর্ক করা দিনই বিষয়ের উপর, ঘরে বসে বা অন্য কোথাও, এক বাচ্চা আছে যে ভালো রাস্তায়, তো তাকে নিয়ে আলোচনা হয় এমন না, এমনভাবে এভাবে লোকজন যেভাবে বিতর্ক করে, এটাকে আপনি কি বলবেন?
জ্ঞানের স্বল্পতা। এক বর্ণনাকারী বলেন, আমি 120 আনসারের সাহাবার সাথে সাক্ষাৎ করেছি, আমি সবাইকে দেখেছি যে যখন কোনো কথা জিজ্ঞাসা করা হতো বলতেন অপরজনকে জিজ্ঞাসা করুন, না বলতেন। এবং একজন বুজুর্গ বলেন যে বিষয়ে নিজের যুগের জ্ঞানীগুণীর সাথে যদিও কথা বলেন তবু আশ্চর্যের বিষয় নয়, যে বিষয়গুলোতে তোমরা বলে দিয়ে থাকো। যদি ফারুকে আজমের দরবারে এমন মশালা আসত তখন তিনি বদরী সাহাবাদের একত্রিত করতেন। এটা এমন জিনিস যে যদি কোনো মানুষ বলে আমি জানি না, এটাই হলো তার অর্ধেক ইলম। এই হলো ইলমের অপূর্ণতা যে মানুষ এ বিষয়ে পড়ে যায়। এভাবে করা উচিত নয়, এটা অনেক বড় অপরাধ। এমন যেন না হয় আল্লাহ না করুক আল্লাহর প্রতি মিথ্যা সম্পর্ক করা, হাদিসে পাকের ভুল বর্ণনা করা। একটি হাদিসে পাকের সারমর্ম হলো এই, যে কেউ আমার উপর জেনে বুঝে মিথ্যা সম্পর্ক করল তার ঠিকানা হলো জাহান্নামে। অর্থাৎ বুজুর্গদের স্বভাব হলো যে যখন তারা হাদিস শুনতেন তখন তারা তাতে অনেক চিন্তা গবেষণা করতেন এবং বলতেন আকা এভাবে বলেছেন, না না একেবারে এমনই বলেছেন, অর্থাৎ এতই যে চিন্তা করতেন। হাদিসসমূহ আমরা কিভাবে বলতে পারি এটা হাদিস, যখন আমরা না পড়েছি, না সঠিকভাবে শুনেছি, না আমাদের স্মরণশক্তিও প্রখর। আমাদের ফরজ নামাজের পর ঈশার ফরজ পড়ে কোনো নামাজি থেকে যদি জিজ্ঞাসা করা হয়, এটা বুঝার জন্য বলছি, জিজ্ঞাসা করার জন্য বলছি না, অন্যথায় তিনি শুনিয়ে দিবেন। উদাহরণ দিচ্ছি, নিজের কথা থেকে জিজ্ঞাসা করি, ফরজ নামাজের পর ইমাম সাহেব প্রথম ও দ্বিতীয় রাকাতের মধ্যে কোন কোন সূরাগুলো পড়েছেন? আমাদের প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা মনে থাকবে, সূরা ফাতিহায় সম্ভবত পড়েছেন, এছাড়া কোন সূরা পড়েছেন এটা স্মরণে নেই। আপনি পড়েন, ভাই আমরা এভাবে করে থাকি, মনে থাকে না যে আমরা নামাজের মধ্যে কি পড়েছি, আমরা আমাদের সূরাগুলো মনে রাখতে পারি না। প্রথম রাকাতে যেটা পড়েছি দ্বিতীয় রাকাতের মধ্যেও সেটা, এমন তো অনুমতি নেই যে আমি উল্টো পড়ে নিব, অতটুকুই আমাদের মনেই থাকে না। অতঃপর আমরা ঘরে বসে কথা বলি যে কোরআনের মধ্যে এটা রয়েছে, হাদিসের মধ্যে এটা রয়েছে। ভাই আপনি কোরআন কই পড়লেন, আপনি হাদিস কখন পড়লেন, কেন আপনি নিজের এবং নিজের পরিবারের জন্য পরীক্ষা তৈরি করছেন? এই জন্য ইলম ওয়ালাদের সাথে যোগাযোগ রাখুন, যদি কোনো ইলমি বিষয় হয় তাহলে আলিমগণের নিকট জিজ্ঞাসা করুন, তেমনিভাবে কোনো বিষয় জানা না থাকলে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করুন।
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদের নিকট যদি তোমরা না জানো।
মাশাআল্লাহ, জি কল শামিল করুন।
আজকের টপিক সম্পর্কে আমি এটা বলতে চাই যে মানুষের সাহস করা উচিত, কিন্তু আমাদের আশপাশের পরিবেশের যে লোকেরা থাকেন, যেমন আমাদের শিক্ষকগণ, আমাদের পরিবার, এভাবে দূর সম্পর্কীয় বন্ধুরা থাকেন, কোনো কোনো সময় এরা কোনো ব্যাপার প্রতিবন্ধক হয় আমাদের সাহসের মধ্যে। কোনো কোনো সময় আমাদের দ্বারা কোনো বিষয় যদি না হয়, তখন তারা আমাদের সাহস দেওয়ার পরিবর্তে আমাদেরকে গালমন্দ করে থাকেন। তারা বলেন, তুমি একজন অপদার্থ, তোমার দ্বারা হবে না, তুমি এটা করো না। যদি মানুষের পরিবেশ এমন হয়, তবে মানুষ এতে কিভাবে কাজ করবে তাদেরকেও কিছু পরামর্শ দিন, এবং নিজেদের সাহস বাড়িয়ে কিভাবে কাজ করতে পারে তাদেরকেও কিছু পরামর্শ দিন।
মূলত দুইটা বিষয় হয়ে থাকে বাস্তবে এক প্রকারের লোক যারা সাহস হারিয়ে ফেলেন। কিছু শিক্ষক এমন থাকেন যারা সাহস হারান না, আপনাকে লস হওয়া থেকে বাঁচান। যারা আপনাকে পড়িয়েছেন তারা জানেন যে আপনি কি করতে পারবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার ডাইরেকশন তার উস্তাদি করেছিলেন। তিনি অন্য কোনো একটা বিষয়ের দিকে যাচ্ছিলেন, তার উস্তাদ মহোদয় বলেছিলেন যে মোহাম্মদ বিন ইসমাইল তার নাম ছিল, তিনি বলেছিলেন আপনি হাদিসের উপর কাজ করুন। তিনি তার উস্তাদের কথা গ্রহণ করলেন, তাই তিনি ইমাম বুখারী হলেন। কোনো কোনো সময় উস্তাদ জানেন, কোনো কোনো সময় পিতা জানেন, অর্থাৎ পিতা জানেন যে তার সামনে তার সন্তান 18-20 বছরের হল, তিনি জানেন যে তার মধ্যে এমন ক্যাপাবিলিটি নেই, সে করতে পারবে না। তার শিক্ষা, তার বিবেক, তার স্মরণ, তার স্থায়িত্ব, তার অনেক উদাহরণ পিতার সামনে আছে। প্রতিটি স্থানে ডিমোটিভেশন করা হয় না, প্রপার ডাইরেকশন হয়। আমরা বলি ভাই আমাকে একটি সুযোগ দিন, আপনার ইচ্ছে আপনি করুন, অতঃপর এমনটাই বলা হবে যে আপনার ইচ্ছে আপনি করুন। তো বড়দের নিকট আমার আবেদন হল যে নিছক নিষেধ করার বদলে, নিছক অস্বীকার করার বদলে এবং ডিনাই করার বদলে কিছু এভিডেন্স এবং প্রমাণাদির মাধ্যমে কথা বলুন। দেখুন, আপনি ফার্স্ট অতীতে এমন করেছেন, আপনার জন্য এ প্রবলেম হয়েছে। আপনি যদি করেন তবে আমার ধারণা পুনরায় আপনার প্রবলেম হতে পারে এবং আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই কথাগুলো আমাদের রিয়ালাইজ করতে হবে। কেউ যদি আমাদের দুর্বলতা ঘাটতি বলেন, যদি বাস্তবিক পক্ষে তা থাকে, না ভাই আপনি আমাকে ডিমোটিভেট করছেন, সাহস দিন। ভাই সাহস কোত্থেকে দেব, তা তো নেই। একজন কালো মানুষ, তাকে কিভাবে বলবো ভাই আপনাকে তো ফর্সা মনে হচ্ছে, ভাই কিভাবে ফর্সা হব, কালো তো কালো, ফর্সা তো ফর্সাই হয়। একজন খাটো লোককে যদি বলেন ভাই আপনি তো লম্বা, আপনি কিভাবে বুঝতে পারছেন না, বলবেন ভাই এমন নয়, অর্থাৎ যেটা রিয়েলিটি সেটা গ্রহণ করি এবং আপনিও গ্রহণ করুন। আমার মধ্যে দুর্বলতা আছে, আমার মধ্যে এই দোষ আছে, অর্থাৎ আমার মধ্যে এমন কোনো সামর্থ্য নেই। আপনি কয়েকজনের সাথে কথা বলুন, আপনার মধ্যে এই যোগ্যতাই নেই। অনেকজনকে আমরা পরীক্ষা করেছি, তা আপনাদের নিকট বলছি। বহু লোক টিম ওয়ার্ক করার যোগ্যতা রাখে না, আমরা কেউ তাদেরকে ডাকি না, কেন না তারা না নিজেরা চলতে পারে না মানুষের সাথে চলতে পারে, মানুষের সাথে চলা তাদের সামর্থ্য হয় না। না ভাই সুযোগ দিন, ভাই যদি সুযোগ দিতে হয় তবে আপনি আলাদাভাবে টাস্ক নিন। প্রত্যেক খেলোয়াড় 11 জনের মধ্যে খেলার যোগ্যতা রাখে না, কোনো কোনো সিঙ্গেল খেলোয়াড় হয়ে থাকেন, সেও তো খেলোয়াড় হয়ে থাকে। প্রত্যেক 11 জনের মধ্যে প্রত্যেকে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে না। আমাকেও ক্যাপ্টেন বানান, তুমি ক্যাপ্টেন হতে পারবে না, তোমার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতাই নেই, এখন তো সুযোগ দিন। ভাই 10 বছর দেখলাম তো, ভালো খেলোয়াড় হতে পারলে না আবার ক্যাপ্টেন। ভাই কিছু মানুষের মাঝে যোগ্যতা থাকে এবং কিছু মানুষের মাঝে যোগ্যতাই থাকে না। ভাই কাকে বসে বসে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দিলেন, নিগরান বানিয়ে দিলেন, তা যেন বানরের হাতে খুর দিয়ে দিলেন, এখন সে নিজের মুখে এভাবে করে, সিস্টেম ধ্বংস করে দিবে। কেননা সে মনে করবে যে আমার হাতে লাঠি এসে পড়ল। সে অ্যাডমিন কিভাবে হয় জানে না, সুপারভাইজার কিভাবে হয় জানে না। আমার তো প্রতিষ্ঠানের মধ্যে 10-15 বছর হয়ে গেল, আমাকেও সুযোগ দেওয়া হোক। ভাই আপনার মধ্যে এই কাজের যোগ্যতাই নেই, কেউ ওয়ার্কার হতে পারে না, লিডার হতে পারে না। এবং যিনি লিডার হন তিনি যদি মাঝে মধ্যে ওয়ার্কার হতে না পারেন তবে তার লিডারশিপ নষ্ট হয়ে যাবে। উত্তম লিডার হলেন তিনি যিনি সবসময় ওয়ার্কারের পাশে দাঁড়ান, এবং যখন লিডারের স্থানে দাঁড়ান তখন তাকে লিডারশিপ হিসেবে দেখা যায়। এমন ব্যাপার হয়ে থাকে, প্রত্যেকের নিকট যোগ্যতা থাকে না। কেউ ভালো রাইটিং করতে পারে না, আমাকে সুন্দর লেখার প্র্যাকটিস করতে দিন। প্র্যাকটিস করলে তো কাগজ নষ্ট করে দিবেন, কলম নষ্ট করে দিবেন, কালি কম বেশি করে দিবেন, সুন্দর লেখা তো আসে না। এগুলো আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছে। প্রত্যেকে কি দেওয়ালে রং করতে পারে, করতে পারে না। আপনি করুন, আপনি কোটা খালি করা ছাড়া আর কি করবেন? কোথাও এমন হবে, কোথাও তেমন হবে, কোথাও কম বেশি হবে। হুজুর, রং মেশানো প্রত্যেকের কাজ নয়, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের মানুষ থাকেন, এ ব্যাপারে প্রত্যেককে চিন্তা করা উচিত। সুপারভাইজার টিকাদার বসে থেকেই বিল্ডিং দাঁড় করিয়ে দেন, তাকে আপনি জানেন টিকাদার, বিল্ডিং দাঁড় করিয়ে দেন দেখে দেখে বসে বসে, কিন্তু তিনি একটা দেওয়াল দাঁড় করাতে পারেন না, দেওয়ালগুলো শ্রমিকেরাই দাঁড় করায়। দেখেছেন দড়ির ভেতরে লাটিমের মতো, হ্যাঁ সেটা ঝুলে থাকে, সেটা দিয়ে দেওয়াল চেক করছে। শ্রমিকেরা এতগুলো দেওয়াল, পঞ্চাশটি দেওয়াল দাঁড় করালেন। যদি একজন শ্রমিককে বলেন তুমি টিকাদার হয়ে যাও, শ্রমিক বলবে আমি টিকাদার হতে জানি না, করতে জানেন না। এটা আমি আপনাকে এই জন্য আরজ করেছি যে প্রত্যেক বিষয়ে এটা বলা যাবে না যে আমি এটা করতে পারবো, কিছু বিষয় আমরা করতে পারি না। যদি তিনি করতে চান এবং তিনি চাচ্ছেন যে এটা আমি করব এবং আপনার মনে হচ্ছে যে সুযোগ দিলে কোনো অসুবিধা নেই, অথবা অতীতের কোনো এক্সপেরিয়েন্সই নেই এবং তার প্যাশন সেদিকে যাচ্ছে, যদি প্যাশন হিসেবে প্রফেশনকে ইউজ করে নেয়, তখন আপনার মোটিভেট করা উচিত, আপনার মনতুষ্ট করা উচিত, আপনার সাহস বাড়ানো উচিত, তার জন্য দাঁড়ানো উচিত, বরং এমন বলা উচিত যে আমি আছি, আপনি সামনে অগ্রসর হন, আপনার যদি কোনো প্রবলেম হয় তবে আমি আপনার সাথে আছি, হতে পারে আপনি কোনো একটা কাজের রিপোর্ট দেখে বলে দিন, আমি পরবর্তী কথা বলে দিই।
আপনি অনেক সুন্দর কথা বলেছেন। পাঞ্জাবি ভাষায় বলা হয় যে সহকামাত এক আরি, অর্থাৎ একশো জন লোক কাজ করতেছে তাদের মধ্যে একজন তাদেরকে সাহস দিচ্ছেন, সাবাস, ঠিক আছে ভাই তাকে যেতে দাও। এটারও একটা বড় ভূমিকা হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে হাজি সাহেব যে লোকটা উড়ান দিচ্ছে তিনি এটা মনে করেন যে এতে আমাকে অগ্রসর হতে হবে, আগে যেতে হবে, এবং এমনও দেখা গেছে যে কোনো কোনো সময় লোকে মনে করে যে ইনি তো কিছুই করতে পারবেন না, যখন তিনি করার জন্য আসেন তখন অনেক বড় অ্যাচিভমেন্ট করে বসেন, এতেও যে ডিমোরালাইজ করছেন তার উচিত, তারও কিছু দেখা উচিত না ভাই?
সাধারণভাবে জীবনযাপন করুন। আমি এটা বলছি না যে যাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ বিষয় আর কোনো গুরুত্বপূর্ণ পদ টার্গেট অ্যাচিভ করার চিন্তাভাবনা করা উচিত নয়, কিন্তু এটা ভেবে দেখুন যে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ আছে, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই কর্মদক্ষতার আঞ্জাম দিতে পারেন, এবং আল্লাহ যে বান্দাকে ভালো কাজের তৌফিক দান করেন,
সুবহানাল্লাহ,
মাশাল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম, আমরা পরিবারকে নিয়ে অনুষ্ঠান দেখছি। প্রিয় প্রিয় নিগ্রানে সুরা এবং সকল ইসলামী ভাইরা, নিগ্রানে সুরা কত যে সুন্দর সুন্দর কথা বলেন, আমার প্রিয় প্রিয় পীর সাহেবের যারা সংস্পর্শ পেয়েছেন তাদের কথা সবসময় শুনতে ইচ্ছে করে, তাদেরকে দেখতে ইচ্ছে করে। আল্লাহ তাআলা তাদেরকে উন্নতি দান করুক এবং মাদানী চ্যানেলকে দীর্ঘায়িত রাখুক।
অনেক অনেক শুকরিয়া, প্রশান্তি করে উৎসাহ প্রদান করার জন্য অনেক শুকরিয়া।
মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং উত্তম আমল, উত্তম চরিত্র, উত্তম ভূমিকা গ্রহণ করতে থাকুন। সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেকার বানাও না ওগো মোর প্রিয়।